الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দর্শক আজকে আলহামদুলিল্লাহ যে বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক আমাদের সাথে আজকে কিছু মুবাল্লিক আছেন ইনশাআল্লাহ আমরা তাদের কাছ থেকে কিছু মাদানী ফুল শুনব দর্শক আসুন প্রথমে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনে নিই এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হব দর্শক পবিত্র আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র হযরত সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ব্যক্তি শাবানুল মুয়াজ্জামে প্রতিদিন অর্থাৎ এই শাবান মাসের প্রতিদিন 700 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক কতিপয় ফিরিস্তা নিযুক্ত করবেন যারা এই দরুদে পাককে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করবে এবং তার প্রতি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক খুশি হবে অতঃপর আল্লাহ পাক ওই সকল ফিরিস্তাদেরকে আদেশ দিবেন যে এই দরুদ শরীফ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক কতই না বরকতময় এবং মর্যাদাপূর্ণ একটি আমরা হাদিসে পাক শুনেছি যে এই শাবান মাসের প্রতিদিন যদি 700 বার কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক ওই ব্যক্তির উপর খুশি হয় দর্শক যার উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি তার উপর দুনিয়া এবং আখিরাতের সবাই তো খুশি হবে অবশ্যই এবং দুনিয়া এবং আখিরাতের সাফল্য তো তার জন্যই দর্শক আসুন আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই প্রথমে আমাদের সাথে আছেন আমাদের লিয়াকত ভাই এবং এরপরে আছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং সাথে আমাদের সাথে আছেন আমাদের সদিয়া জহির ভাই এবং নাতখা হিসেবে আছেন আমাদের মিনহাজ ভাই ইনশাআল্লাহ আমরা প্রথমে মিনহাজ ভাইয়ের কাছ থেকে একটি মুনাজাতমূলক ইনশাআল্লাহ আলা হযরতের লিখিত একটি কালাম যেটির বাংলা অনুবাদ আমরা শুনব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
जिसे चाहे पे बुलानिया जिसे चाहा पैना बना लिया ये बड़ी कर की है फैसले ये बड़ी नसीब की बातें हैं बनावल ओलाबी कमाली कशफ तो चाबी जमाली ही हसनत जमी युखी सोनी صلو علیہ وآلہ صلو علیہ وآلہ صلو علیہ وآلہ یا الہی সদাই আমি তোমার দানে সঙ্গ চাইয়া ইলাহি সদাই আমি তোমার দানে সঙ্গ চাই মুশকিলে তে পড়ে লে তখন আসা কারি সগোচাই মুশকিলে তে পড়ে লে তখন আসা নে কারি স Ya ilahi adhar gore aaj যখন কঠিন
Yeah, yeah.
যখন সিজে দাহতে তোর বেশি ইলাহি রেজা যখন সিজে দাহতে তোর বেশি সঙ্গো চাইয়া ইলাহি সদাই আমি তোমারে দানে সঙ্গো চাই মুশকিলে তে পড়েলে তখন আসান কারি
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কাছে দোয়া হচ্ছে যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে যেন কবুল করে নেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ দান করেন। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের জহিরুল ইসলাম ভাইয়ের কাছে যাব এবং হুজুরের কাছে প্রশ্ন করব। হুজুর, আর হচ্ছে যে অনেকের কাছে এমন একটা বিষয় থাকে যে শবে বরাত বিষয়টা কি, জিনিসটা কি, অনেক সাধারণ মানুষ এই জিনিসটাকে জানে না, যদি আপনি একটু দর্শকদেরকে বলতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন। প্রথমত সব মানে রাত আর বারাত, এর কয়েকটি অর্থ আছে, বরকতময় রাত, ভাগ্যরজনী, বিভিন্ন শব্দে চয়ন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যেই রাতটা সম্পর্কে ইরশাদ করেছেন যে অধিকাংশ মানুষ এই রাত সম্পর্কে অলসতার মাঝে আছে, যে কেননা এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকগুলো হাদিস, ভিন্ন ভিন্ন হাদিসে কারিম আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15ই শাবান রাতে, কোরআন হাদিসে পাকে কিন্তু শবে বরাত শব্দ না, নিসফ শাবান, শাবানের অর্ধেক, নিসফ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক আর শাবানের অর্ধেক, মিন শাবান মাস, এর অর্ধেক রাতটা হচ্ছে অন্যতম রাত। অনেকে হয়তো বা এটাও ভুল বুঝবে, কই কোরআনে তো শাবে বারাত নাই, হাদিসে তো শাবে বারাত শব্দটা চয়ন করা হয় নাই। এটা বুঝার জন্য আমি আরজ করছি, আসলে কোরআনে কিন্তু নামাজ শব্দ ব্যবহার হয় নাই, সালাত শব্দ ব্যবহার হয়েছে। কোরআনুল কারিমে রোজা শব্দ ব্যবহার হয়নি, সিয়াম শব্দ ব্যবহার হয়েছে। ঠিক অনুরূপ শাবে বারাত এটা ব্যবহার হয় নাই, বরং শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক ব্যবহার হয়েছে। এতে যেন আমরা বিভ্রান্ত কারীদের খপ্পরে না পড়ি, এতে আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে অসংখ্য হাদিসে কারিমা এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশা তিনি বলেন যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে খুঁজে পেলাম না, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাবলাম যে কোনো অন্য কোনো বিবির ঘরে তশরিফ নিয়ে গিয়েছেন। পরবর্তীতে আমি যখন খোঁজ করলাম তো দেখলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করছেন। আরো অসংখ্য হাদিস একাডেমি এমন আছে, যেমন যে কথাটি আমি প্রথম বলছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন 15ই শাবানের রাতের ব্যাপারে। অনেক মানুষ অলসতার মাঝে আছে, কারণ এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি কলব গোত্র এর ছাগলের সম, ছাগলের যে পশম আছে তার সম পরিমাণ মানুষদেরকে ক্ষমা করেন। এর মিন কি? এর মিন হচ্ছে যেমন আমাদের দেশেও বিভিন্ন এলাকাতে বিভিন্ন কিছু হয়, যে ফর এক্সাম্পল দিনাজপুরের এলাকাতে চাল বেশি উৎপাদিত হয়, যেমন আমাদের বিক্রমপুরের কথা যদি বলি এখানে আলু উৎপাদিত হয়, রাজশাহীতে লিচু উৎপাদিত হয়, এক এক এলাকা এক একটা। তো বনি কলব গোত্র যারা ছিল তারা হচ্ছে অনেক ছাগল লালন পালন করত,
ছাগল পালনের ক্ষেত্রে ওরা বিখ্যাত ছিল,
এবং তাদের ছাগলের সংখ্যা অনেক বেশি ছিল।
আচ্ছা,
তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে বনি কালব গোত্রের যে ছাগল, ওই ছাগলের যে পশম, এটা দ্বারা মানে অসংখ্য অগণিত বোঝানো হয়েছে যে অগণিত বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তার মানে একজন বান্দা হিসেবে, রশিদ বাবু, যে বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বারাআত পাওয়া, মুক্তি পাওয়া, এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু
নেই,
হতে পারে না। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা এবাদতের মাঝে, রিয়াজাতের মাঝে কাটাই এবং আগামী দিনটাকেও, এ ব্যাপারে ইনশাআল্লাহ হাদিস আসবে, অসংখ্য হাদিসে কারিমা, যে আগামী কালকে চেষ্টা করি রোজা রাখার জন্য। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী তো সারা পৃথিবীতে, যেই এলম এর ফয়জান আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, যে শিক্ষা আমার প্রিয় আকাশ আসলাম দিয়ে গিয়েছেন, এটাকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা চমৎকারভাবে আমাদের জহির ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে সবে বরাতের যেই বিষয়টা, হাদিসে পাক এবং কোরআনে পাকের যে তথ্য, ইনশাআল্লাহ আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ সে ব্যাপারে আরও জানার জন্য। সালাউদ্দিন ভাই, এই আজকে বিশেষ করে কিতাবের মধ্যে বলা হয়েছে যে যাতে মানুষ যেন দোয়া করে নিজের জন্য, নিজের কল্যাণের জন্য, সে ব্যাপারে যদি আপনি বলতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মূলত আজকের যে রাত, আমার জহিরুল ইসলামের আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই রাতটার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। সূরা দোখানের শুরুতেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা আপন সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে আমি অর্থাৎ নাজিল করেছি কিতাবকে এই রাতের মধ্যে। অনেকেই এই লাইলাতুল মুবারাকা, যেটা পবিত্র রাত, বরকতময় যেটা, এটাকে অনেকে শবে কদর, অধিকাংশ মুফাসসিরিন কেরাম এটাকে শবে কদর বলেছেন, কিন্তু আবার কেউ কেউ রেওয়ায়েতের মধ্যে সেটাকে শবে বরাত, অর্থাৎ লাইলাতুল মিন্নিসু শাবান, যেটা যিনি জহির ভাই যেটা আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন, যে কিছু শব্দ আছে যে যেটা কোরআন হাদিসে একরকম কিন্তু আমাদের ইসতালাতে, আমাদের পরিবেশে একরকম। তো এই যে দুটোর মধ্যে ভাই দুটো ধরনের রয়েছে, যে এই রাতের মধ্যে, এই পরের আয়াতের মধ্যে বলা হয়েছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতের মধ্যে প্রত্যেক হিকমতপূর্ণ বিষয় বন্টন করে দেওয়া হয় এই রাতের মধ্যে। তো এখন অনেকে শবে কদর বলেছেন, শবে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। তো কোরআনে পাক নাজিল হওয়ার ক্ষেত্রে এবং এই যারা যে মুফাসসিরিনে কেরামগণ শবে কদর উল্লেখ করেন, এটার সাথে মিলে যায়, কিন্তু যারা শবে বরাত বা শাবানের পনেরোতম রাত্রি বলেছেন, এই রাতের মধ্যে এমন কিছু বিষয় বণ্টন করে দেওয়া হয় যে মানুষের রিজিক, জিন্দেগি, মত এবং অন্যান্য বিষয় এদিন কি করে দেওয়া হয়, বণ্টন করার সিদ্ধান্ত দেওয়া হয়।
আচ্ছা হুজুর, এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই জানি যে আমাদের ভাগ্য অনেক আগে নির্ধারণ হয়ে গেছে, কিন্তু এই রাতে যে আপনি বললেন যে আজকে রাতে আবার ভাগ্য নির্ধারণ হবে, জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন।
আসলে আমাদের পৃথিবীতে যা কিছু হবে সেটা কলম দ্বারা এটা লিখে শেষ করে দেওয়া হয়েছে।
আচ্ছা,
এটা তকদীর এর মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা বছরের মধ্যে শুরুতে যা আগে লিখে দেওয়া হয়েছে সেটাকে আবার এক বছরের জন্য এটা ফেরেশতাদেরকে
দিয়ে কপি করে দেওয়া হয়।
আচ্ছা, এক বছরের জন্য কি হবে, সবে বরাতে রাত্রের মধ্যে এটা সিদ্ধান্ত ফয়সালা যেটা হয়েছিল আবার ফয়সালা এটা শুনিয়ে দেওয়া হয়। তো এটা তদবিক এভাবে করা হয়েছে যে আগে তো হয়ে গিয়েছে, কিন্তু এই এক বছরের মধ্যে ফয়সালাটা সবে বরাতে রাতের মধ্যে ফয়সালা শুনিয়ে দেওয়া হয়, সবে কদর রাতের মধ্যে সেটা বণ্টন করে দেওয়া হয় যে এটা কাজ শুরু হয়ে যায়, মৃত্যুর ফেরস্তা উনি এটা করবে, রিজিক যেটা ফেরস্তা তাদেরকে, কাজ শুরু হয়ে যায় কখন, সবে কদর রাত্রিতে, সবে বরাতের রাত্রিতে কি হয়, ফয়সালা হয়ে যায়, কিন্তু ফয়সালা মূল ফয়সালা আগে হয়ে গিয়েছে, কিন্তু ফেরস্তা তাদেরকে দেওয়া হয় কখন।
এই জন্য দুনিয়াতে কোর্টের মধ্যে দেখি যে জাজ সাহেব রায় লিখে দেন, বাট এটা আমরা কিন্তু জানি না, বাস্তবায়িত হয় না, যখন রায় লিখে সেটা থানাতে পাঠানো হয় কিংবা পিউনের মাধ্যমে যেটা পৌঁছানো হয়, তখন সেটা রাইট আমরা
দেখি
বাস্তবায়িত দেখি,
যেমন দেশের বাজেট করা হয় না, বাজেটকে করা হয় আমি বাজেট, কিন্তু সেটা যখন আবার কার্যকর করা হয় যে অমুক জেলার জন্য এতটুকু এখানে কি কি কাজ হবে সেগুলি আবার বণ্টন করে দেওয়া হয়, এই ধরনের বাজেট তো আজকে হয়ে যাবে, সেটা তকসিম যেহেতু আজকে ফয়সালা শুনিয়ে দেওয়া হবে।
জি,
যে হাদিস শরীফের মধ্যে আছে যে এই বছরের মধ্যে যাদের যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করবে যে সন্তান তাদের নাম তাদের এটা শুনিয়ে দেওয়া হবে, যাদের মৃত্যু হবে এ বছর তাদের নামগুলো ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হবে, রিজিকের ব্যাপারে ফয়সালা করবে, এই ধরনের বিভিন্ন বিষয় ফয়সালা করা হবে। আজকে যদি অবহেলায় কাটায় না, না জানি আজকের এই রাতের মধ্যেই আমার নামটা মৃত্যু ব্যক্তি যারা এই বছরের মধ্যে মৃত্যুবরণ তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যে আমাদের কাফন তৈরি হয়ে যাচ্ছে, আমাদের জন্য কোথায় কবর দেওয়া হবে সেটা তৈরি হয়ে যাচ্ছে, কোন মসজিদের মাইকের মধ্যে আমাদের নাম উল্লেখ করা হয় মরহুম বলে, তাহলে এই অবহেলার মধ্যে না জানি আমার তকদিরের মধ্যে কি লিখে দেওয়া হয়। কারণ আমরা জানি ইসলামে আমাদের যে আকীদা আছে যে তকদির যেটা মুবরাম, যেটাকে কখনো কি হয় না, যেটা খণ্ডন হয় না, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আর একটা হচ্ছে মুআল্লাক, যেটা যেটা ফেরেশতাদেরকে বলে দেওয়া হয়েছে। তো এটা মুআল্লাক যেটা, এটা কি পরিবর্তন হতে পারে? আমার তকদিরে যদি ইমান হারা হয়ে যাওয়ার লেখা থাকে কিন্তু মুআল্লাক করে দেওয়া হচ্ছে, সেটা আমার কোনো কারণে আমার মা বাবার খেদমত করে নিলাম, কোনো একটা বিষয় করে না, যেমন হাদিস শরীফের মধ্যে আসে একজন ব্যভিচারিণী, সে কি করেছে একটা কুকুরকে পানি পান করেছে, এটা যা তার মাগফিরাত হয়ে গিয়েছে, এই কোনো কাজের কারণে এটা তকদির পরিবর্তন হয়ে যায়। তো এই তকদিরে মুআল্লাক দোয়া দ্বারা তকদির পরিবর্তন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। তো আমরা যদি এই জিনিসটা আমরা সবাই মিলে এটাকে যে অলসতায় উদাসীনতায় বরঞ্চ শয়তান তো এমনভাবে লেগে আছে যেন আমরা ইবাদত থেকে দূরে সরে পড়ি,
এই যে বাহানা ভাই, বিভিন্ন বাহানা,
বিভিন্ন হওয়া দর কি বাহানা হওয়া যায় ইবাদত কোনোভাবে বান্দাকে ইবাদতের মধ্যে লাগিয়ে দেওয়া, কিন্তু একে তো বান্দারা ইবাদত থেকে দূরে খেলা ধুলা বিভিন্ন গুনাহের মধ্যে রয়েছে, যারা এই জিনিসটাকে জারি রেখেছে এটা থেকেও যেন দূরে যায় ধর্মীয় আড়ালে, এটা থেকেও যেন আমরা সরে যাই, বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে আসে। আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের বরকতে, যেহেতু মিডিয়ার যুগ, এটা সবার পুরো দুনিয়া দেখছে, পুরো যেখানে যেখানে দেখানো হচ্ছে, সবার কাছে অনুরোধ করব রাত জেগে ইবাদত করা, এটা জহির ভাই যেটা বলেছেন যে অসংখ্য মানুষের মাগফিরাত হয়ে যাবে, আল্লাহ যেন আমার নামও, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আমার নামও যেন ওই মাগফিরাত প্রাপ্ত ক্ষমা ভক্তদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দেন।
দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনেছি যে সালাউদ্দিনের কাছ থেকে, এবং আমাদের মধ্যে একটা সংশয় ছিল বা অনেকের মাঝে যে আমাদের তকদির তো আল্লাহ তাআলা অর্থাৎ আমাদের সৃষ্টির পূর্বেই লিখে দিয়েছেন, কিন্তু আবার যে আজ পরিবর্তন হবে বা যেটা লিখিত হবে আমরা যেটা বলে থাকি, তো সে বিষয়ে আমরা শুনেছি। তো দর্শক, আল্লাহ তাআলা আসলে দেখুন, মাদানী চ্যানেল যখন আপনি দেখতে থাকবেন ইনশাআল্লাহ এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেতে থাকবেন। দর্শক, আমরা আমাদের লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনবো।
আসলে বাপু, আমার হুজুররা তো অনেক সুন্দর করে আলোচনা করেছে, একটি বিষয় এখানে নিয়ে আসতে ইচ্ছে করছে, আর তা হলো যে প্রতি বছর ঘুরে যখন শবে বরাতের রাত আমাদের মাঝে আসে, একটি কাজ আমরা ছোট থেকে দেখে আসছি, জানি না আমার হুজুর একমত হবেন কিনা, আতশবাজি, যেটা আজকে মাগরিবের নামাজের পর থেকে আমি মানে আমার ঘরের চারপাশে, আমার এলাকার চারপাশে মানে প্রতি বছরই এটা দেখি, হুজুররা মাইকিং করে বন্ধ করার জন্য, বিভিন্ন ওলামায়ে কেরাম ওনাদের মিম্বরের মধ্যে ঘোষণা করেন, কিন্তু এটার কোনো পরিবর্তন প্রতি বছর আমরা দেখতে পাই না। আমি আজকে দেখেছি যে এমন এমন কিছু পিতা আছেন, বাবা আছেন, যারা তাদের ছোট ছোট বাচ্চাকে মানে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য এগুলোতে মানে লিপ্ত করে দিচ্ছে, তারাও জিদ করছে, তারাও ওনারাও এগুলো কিনে দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে বাবার বা যে পিতার উচিত ছিল যে এই রাতে নিজেই ইবাদত করবে, সাথে সাথে নিজের ছোট ছেলে বা নিজের ছোট মেয়েকেও ইবাদতমুখী করবে, বা ছোট থাকতেই শবে বরাতের যে ফাজাইল, শবে বরাতের আমাদের আরও তো অনেক ইসলামিক সংস্কৃতি আছে, হ্যাঁ, মাগরিবের পরেই আমরা যাতে সালাতু সালাম পাঠ করি বা দরুদ শরীফ পাঠ করি, তো যখন আমরা এই কাজটাকে ছোট থেকে শিক্ষা দিব তখন তারা বড় হয়ে এই কাজটাকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে, কিন্তু তারা মনে করছে কি, আমি দেখেছি যে মানে আজকে পুরো দিনই যারা ছোট ছোট বাচ্চা আছে এরা মনে করছে যে শবে বরাত মানে হচ্ছে এই যে এগুলো ফুটানোর রাত, মানে এগুলোই ফুটাতে হবে, না হলে আমাদের শবে বরাত উদযাপন হবে না। তো আমির আহলে সুন্নাহ তো এ ব্যাপারে অনেক দৃষ্টিপাত করেছেন আমাদেরকে, যে যাতে আমরা এগুলো থেকে হিফাজত থাকি। আর এগুলোর কারণে অনেক অসুবিধা হয়, আমি দেখেছি আসার সময় আজকে অনেক ছোট বাচ্চা যারা নবজাতক শিশু এদের পর্যন্ত অনেক ধরনের ক্ষতি, মানে তারা কান্না করতে করতে অনেকের হার্ট অ্যাটাকও হয়ে গেছে, ওই যে আওয়াজের কারণে, শোরগোলের কারণে। তো আমি বলবো যে এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি রাত, যদি আমরা মা হয়ে বাবা হয়ে সচেতন হয়ে যাই, তাহলে হয়তোবা আমাদের সমাজ থেকে এই গুরুত্বপূর্ণ একটি রাতে এই একটা অপসংস্কৃতি যেটা আমাদের মাঝে ছড়িয়ে আছে, এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে।
মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমাদের লিয়াকত ভাই, যে অনেকেই আমরা উদাসীনতার কারণে আমরা আতশবাজি আমাদের বাচ্চাদেরকে অর্থাৎ ফোটানোর জন্য এগুলো ওদেরকে কিনে দিই বা ওদেরকে উৎসাহ প্রদান করি। দর্শক, কিন্তু আমরা হাদিসে পাক শুনেছি যে এই রাত্রি এমন একটি রাত্রি, অর্থাৎ নাজুক একটি রাত্রি, যে এই রাত্রি অনেক সময় যে বলা হচ্ছে যে যেই মানুষের ব্যাপারে লিখিত হচ্ছে যে সেই ব্যক্তি এই বছরের মধ্যে মারা যাবে, কিন্তু সেই তার লেখা চলছে, কিন্তু ওই ব্যক্তি বাজারের মধ্যে ঘোরাফেরা করছে, আনন্দ করছে। কিন্তু দর্শক, এই হয়তো অনেক সময় এমনও হতে পারে যদি এই রাত্রে আমরা আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগীর মধ্যে যদি আমরা মশগুল হয়ে যাই, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের তকদিরে যে খারাপ জিনিসটা আছে সেটা পরিবর্তন করেও দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেই ব্যাপারে আমাদের জহির ভাইয়ের কাছে আসবো, যে হুজুর তকদির কি পরিবর্তন হতে পারে।
আসলে আমাদের ইসলামী সংস্কৃতি নিয়ে
জি
দ্বিমুখী না বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে।
আচ্ছা,
আর ওই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে শবে বরাতের বিরোধিতা করা,
আচ্ছা,
এবাদত থেকে বিমুখ করা, দূরে সরিয়ে রাখা, পাশাপাশি এবাদতের বিঘ্ন ঘটানোর জন্য আতশবাজির সংস্কৃতি তৈরি করা। এটা কিন্তু এমনি এমনি কোনো কিছু সৃষ্টি হয় না, কিন্তু এই যে আজকে কিন্তু এমনি এমনি মাঠের মধ্যে লাইট জ্বলছে না, এটার পিছনে দাওয়াত ইসলামের মুবাল্লিগরা কাজ করেছে। আশা করা হচ্ছে হাজারো হাজার আশিক রাসূল ইস্তেমাতে অ্যাটেন্ড করবে, সেহেরি খাবে না, পিছনে কোনো কারণ থাকে। আমি বলছিলাম এই যে আতশবাজি কিংবা শবে বরাত এর এবাদত থেকে দূরে রাখার যে অপকৌশলগুলো, এটা হচ্ছে আমাদের মুসলমানদের সংস্কৃতি শূন্য করার একটি অপকৌশল। যে শবে বরাত সমস্যা, শবে মেরাজ সমস্যা, মিলাদুন্নবী সমস্যা, মুহররম সমস্যা, একটার পর একটা। কিন্তু মাদানী চ্যানেল দর্শক বৃন্দকে আমি বলবো, আপনারা খুব খেয়াল করে ব্যাপারটা শুনবেন, যে প্রতিটি আনুষ্ঠানিকতা, প্রতিটি এবাদত, যে দিনটাতে মুসলিম উম্মা তাদের পরিবার পরিজন নিয়ে এবাদতে মশগুল হচ্ছে, ওই দিনগুলাকে ব্যারিকেড দেওয়া হচ্ছে, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন অপকৌশলে। এটা যেন তারই একটি বাস্তবায়ন, যে সেই দার্শনিকের কথা, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও। আজকে আমি মুসলমান, আমার মুসলমানের সংস্কৃতিকে এবাদত করবে, মানুষকে খাবার খাওয়াবে, নিজের নফল নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, জিয়ারত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাতে কবর জিয়ারত করেছেন। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এসেছে যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারতে গিয়েছেন। তো এগুলো থেকে রুখা, থামিয়ে দেওয়া, এটা হচ্ছে অপসংস্কৃতির আগ্রাসন। এই থেকে যদি আমরা বাঁচতে চাই, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমাদেরকে আমাদের প্রজন্মকে জানাতে হবে, তাদেরকে সঠিক হাদিসে কারিমা, যেটা প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার পর সাহাবায়ে কেরাম করলেন, তাবিন, তাবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, আমাদের কাছে মেই যে মহান সত্তারা ইসলাম নিয়ে এসেছে বঙ্গভূমিতে, বাবা শাহজালাল, শাহপরাণ, 360 আউলিয়া, সকলে যে রাতটাতে ইবাদত করলো, আজকে কেন এটার বিরোধিতা করা হচ্ছে?
নফল ইবাদত করাতে বাধা কেন?
বাধা কেন?
হ্যাঁ, নফল ইবাদত তো আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম।
এখানে ইসলাহি সংশোধনমূলক বয়ান হবে, নামাজের প্রতি উদ্বুদ্ধ করা হবে, দেশের প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হবে, পিতা মাতার ভালোবাসার শিক্ষা প্রদান করা হবে। আমি করবো আমার জেনারেশন কে শিক্ষা দেবো, নামাজ পড়বো সেটা শিক্ষা দেবো। আপনি যে প্রশ্নটা করেছিলেন তাকদীর সম্পর্কে, আমাদের সালাউদ্দিন হুজুর সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন যে তাকদীর দুই প্রকার, একটা অপরিবর্তনশীল আর একটা পরিবর্তনশীল। অপরিবর্তনশীল যেটা নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে দিয়েছে সেটাই থাকবে, আর পরিবর্তনশীল যেটা সেটা নেক আমলের মাধ্যমে, নেক বান্দাদের দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সেটা কখনো কখনো পরিবর্তন হয়।
আচ্ছা,
ওইটাকে বলা হয়েছে পরিবর্তনশীল জি তাকদীর।
জি জি জি।
তো এই জন্য যে আমাদের সালাউদ্দিন ভাই একটা উদাহরণও দিয়েছেন, এমনকি ভালো আমলের কারণে, সৎকার কারণে সেটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে ভালো কাজের সাথে
সম্পৃক্ত হওয়া। মাশাআল্লাহ। দর্শক, খুব চমৎকার ভাবে আমরা শুনেছি যে সবসময় আমাদের প্রতি মুহূর্তে ভালো কাজ, সৎ কাজের সাথে সম্পৃক্ত থাকা উচিত। সৎ মানুষ, আচ্ছা সৎ কাজ কিভাবে আমি সৎ কাজগুলো শিখবো বা সৎ কাজ করতে পারবো, আমাকে সৎ মানুষের সংস্পর্শে থাকতে হবে। তো দর্শক, সৎ মানুষের সংস্পর্শের জন্য আপনার জন্য দরজা খোলা আছে দাওয়াত ইসলামের, আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহ তাআলা নেককার বান্দারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং আপনারা সম্পৃক্ত হতে পারেন, এবং এরকম অনেক মাদানিফুল আপনারা অনেক ইলমে দিন আপনারা হাসিল করতে পারেন। দর্শক, এই পর্যায়ে আমরা একটি কালামে পাক শুনব ইনশাআল্লাহ, এরপর আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো।
বন্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, বন্দাকে ক্ষমা করো প্রিয় নবী ওরা বন্দা খোদা তো মায় বন্দা কে ক্ষমা করো রহমতে খোদা তো মায় থাকবো যত দিন হবে শরণ করি যেন মনে থাকব যত দিন হবে শরণ করি যেন মনে আর এ মুখে যেন থাকে আর এ মুখে যেন থাকে সিকি খোদা তোমার বন্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার শামসু দুহা মুহাম্মদে বদরু দুজা মুহাম্মদে শামসু দুহা মুহাম্মদে বদরু দুজা মুহাম্মদে শেব শ্রেষ্ঠ নবী শেব শ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার বন্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার অধম গোলাম পাপী বন্দা আমি তোমার অধম গোলাম পাপী আমি তোমায় লাতকনা তো শুনে ছি লাতকনা তো শুনে ছি কোরআনে আমরা তো মায় বন্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার লাতকনা তো শুনেছি কোরআনে আমরা তো মাশাআল্লাহ
মাশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমত থেকে অবশ্যই আমরা নিরাশ হব না বিশেষ করে আজকে রাত্রে আল্লাহ তাআলা আমরা আশা করছি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করবেন এবং আমাদেরকে চিরস্থায়ী জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা দোয়া করছি দর্শক আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে দেন এবং জান্নাতে আপনাদেরকে চিরস্থায়ী বাসিন্দা বানান দর্শক আমরা আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা আমাদের আবার সেই বিষয়গুলোতে ফিরে যাব জি লিয়াকত ভাই
আমরা তো জানি না যে এই বছরের মধ্যে আমাদের মত লেখা আছে কিনা আমরা আল্লাহ পাকের দরবারে সত্যিকার অর্থে মাফ চেয়ে নিতে পারি যদি আমরা সত্যিকার অন্তরে ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহ পাক যদি আমাদের এই ক্ষমা চাওয়ার বদৌলতে আবাদুল আবাদ রাজি হয়ে যায় তাহলে আমাদের যদি মত চলে আসে তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের পূর্বের যে গুণাগুলো হয়ে গেছে আশা রাখা যায় যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাকের দয়াতে আমরা বেহিসাব মাগফিরাত প্রাপ্ত হয়ে যদিও যায় তাহলে এই দুনিয়া থেকে যাব মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান
আমিন জি সালাদ দিবেন
জি আলহামদুলিল্লাহ রাত নাত খা আমাদেরকে কালাম শুনেছেন আজকে কালামের আজকের আলোচনার বিষয় যেহেতু কান্নাকাটির রাত, আল্লাহ তাআলার কাছে চাওয়ার রাত, একটা জিনিস এক জায়গার মধ্যে রিলিফ বন্টন হচ্ছে, সেখানে এমন এমন জিনিস দেওয়া হচ্ছে, কাউকে শূন্য মুদ্রা দিয়ে দেওয়া হচ্ছে, কাউকে মূল্যবান সামগ্রী দেওয়া হচ্ছে, সব কিছু দেওয়া হচ্ছে, কিন্তু আমি সেখানে নেই, তা আমার মতো দুর্ভাগ্য আর কে হতে পারে? তো আজকে আল্লাহ তাআলা এত লোককে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আজকে ফয়সালা করবেন, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য কত বাহানা তৈরি করছে, আমরা এই বাহানাগুলিকে আমরা অবলম্বন যদি না করি তাহলে আমাদের কি অবস্থা হবে? যে আমার দেখা করবে যে বললেন বঞ্চিত যারা, এদের মধ্যে প্রথমে বলা হচ্ছে মুশরিক, যারা শিরিক করে, এ ব্যাপারেও একটু একটু বলা দরকার। কারণ হাদিস বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে যে আমার উম্মত শিরিক করবে এ ভয় আমার নাই, ভয় আছে কি দুনিয়ার লোভে পরে এরা ধ্বংস হয়ে যাবে। এটা উম্মতে মুহাম্মদের একটা অনন্য বৈশিষ্ট্য যে অন্যান্য নবীর উম্মতের মতো এই নবীর উম্মতটা শিরিকের মধ্যে একদম, যে শিরিক যাকে বলা হয় এটার মধ্যে পড়বে না, পড়বে না। কেন? এটা উম্মতে মুহাম্মদের একটা অনন্য বৈশিষ্ট্য, এরা তৌহিদের উপর অটল থাকবে, এটা বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে। তো অনেকেই কথায় কথায় বিভিন্ন ধরনের শিরিকের যে শিরিক সম্পর্কে আমরা জানি না, শিরিক তো ওটাকে বলা হয় যে দুইটা জিনিস সেখানে থাকতে হবে, কাউকে ওয়াজিবুল ওজুদ মনে করা। ওয়াজিবুল ওজুদ কি? মানে যেটা ছিল আছে থাকবে, কখনো ধ্বংস হবে না, যে ওজুদ যে অসুস্থ থাকা তার লাজিম আবশ্যক, এরকম আল্লাহ তাআলা ব্যতীত যে কোনো কিছুকে মনে করা। আল্লাহ তাআলা জাত সত্তা এমন যেটা কেউ বানায়নি, সৃষ্টি করেনি, এটা ছিল আছে থাকবে, কখনো ধ্বংস হবে না। এবং জাতের সাথে সিফাত, আল্লাহ তাআলা রহিম করিম, আল্লাহ তাআলা গফুর রহিম, অনেকগুলো সিফাত যেগুলো গুণাবলী রয়েছে, ওই গুণাবলী এমন যেটা ছিল আছে থাকবে, কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা একটা সিফাতের নাম হচ্ছে কি? সামিউন বাসিরুন, সামিউন মানে শোনা, বাসিরুন মানে দেখা। এখন আল্লাহ তাআলা যে শুনেন তো আমরাও তো শুনি, আল্লাহ তাআলা দেখেন আমিও তো দেখি, এই দেখা আর এই দেখার মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। আল্লাহ তাআলা যে দেখা, আল্লাহ তাআলা যে শোনা, সেটা ছিল আছে থাকবে, কখনো ধ্বংস হবে না। আর আমার এটা ছিল না, আল্লাহ দিয়েছেন, যে কোনো মুহূর্তে চাইলে ছিনে নেবে, আমার ছিনেতে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা, মানে শিরিকের যে সংজ্ঞা, একটা কাউকে ওয়াজিবুল ওজুদ মনে করা, আরেকটা হচ্ছে কি বলা, কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। মনে করেন কোন একটা বট গাছ, তাও অনেকে মনে সিজদা করলে এটা ইবাদত, সিজদা নয়, শুধু আমি যদি দাঁড়ালাম কারো সম্মানের জন্য, সেখানে দেখেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা জিনিস থাকে, দাঁড়ানো এটা কিসের জন্য? সম্মানের জন্য, তাজিম ইবাদতের মধ্যে তাজিমও থাকে, ইবাদতও থাকে, কিন্তু সকল তাজিম কিন্তু ইবাদত নয়, সকল তাজিম কিন্তু ইবাদতের নয়, ইবাদতের মধ্যে তাজিম থাকে। তাজিমের মধ্যে যদি ইবাদতের নিয়ত থাকে সেটা সিজদা করতে হবে না, সেটা যদি আমি এমনি কাউকে সম্মানিত দাঁড়াই, সম্মানের সাথে মনে মনে নিয়ত করলাম আমার ইবাদতের নিয়ত করলাম, তাহলে কেন আর ইমান থাকবে না? তাহলে এই দুটো জিনিস যদি না থাকে তাহলে একজন মানুষ কখনো কি মুশরিক হতে পারে না, শিরিক করবে। এই জন্য দেখা যায় অন্যান্য নবীর উম্মতরা তাদের নবীর মুজিজা দেখে তাদেরকে কি বলে দিয়েছে, এটা খোদার ছেলে বলে দিয়েছে, কাউকে এটাকে খোদা মেনে নিয়েছে। কিন্তু এই পর্যন্ত যদি আমার নবীর উম্মতের ইতিহাস আমরা ইতিহাস যদি আমরা দেখি, আমার নবীর মুজিজার কোনো শেষ আছে? এমন মুজিজা, এমন মুজিজা, এমন মুজিজা
যেটা আসমানে পর্যন্ত,
যে মুজিজা কাউকে দেন নাই, মেরাজের মুজিজা।
জি,
আমাদের আকীদা হচ্ছে কি আল্লাহ তাআলার কে দুনিয়াবি এই চরমচক্ষে কেউ দেখতে পারবে না, শুধু একজন ছাড়া। ইনি হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মুজিজা দেখার পরও রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেউ খোদা বলেছেন এই পর্যন্ত, বা খোদার ছেলে বলছেন বলেন না? এটাই হচ্ছে প্রমাণ না যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘোষণা করেন যে শিরিক করবেন। এরপরও আমরা যদি শিরিক সম্পর্কে না জানি তাহলে হতে পারে আমাদের অন্তরে কিছু বিশ্বাসের কারণে আমাদের এটা হতে পারে। সাথে সাথে আরও কিছু বিষয় রয়েছে যাদেরকে আজকে বঞ্চিত করা হবে, যাদের ক্ষমা করা হবে না। এর মধ্যে রয়েছে যারা শরাব পানে মদ পানে অভ্যস্ত, যারা শরাব এটা গুনাহের মা বলা হয়েছে, যেটা পান করলে 40 দিন পর্যন্ত তার কি হয় না, ইবাদত কবুল হয় না, যেটা নাপাক সেটার যদি অভ্যস্ত সে আজকে রাতের মধ্যে তাদের ক্ষমা হবে না। আমার লেখকদের বলেছেন ক্ষমা হবে কি করলে, তওবা করলে। অনেক বলে তওবা আজকে রাতে আমি কিছু তওবা করলাম, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তওবা হয়ে গেল, তওবা হবে না। তওবার জন্য শর্ত কি? তওবার জন্য সর্বপ্রথম যে শরাব, শরাব এটাকে যে আল্লাহ তাআলা এটা মন্দ বলেছেন সেটাকে গুনাহ বলেছে সেটা গুনাহ হিসাবে স্বীকার তো করতে হবে প্রথমে। এরপর গুনাহ কেন করলাম, আমার মাওলা আমাকে এটা নিষেধ করেছেন যিনি আমাকে বানিয়েছেন, কেন করে ফেললাম আমি, আমাকে নিষেধ করেছেন, সেটা তো ভয় আসতে হবে, অনুতপ্ত আসতে হবে, আমার দ্বারা এটা কেন হলো, আমার কি অবস্থা হবে। তো এটা গেল একটা স্বীকার করা, এরপর অনুতপ্ত হওয়া। এখন অনুতপ্ত হলাম, সুযোগ পেলে আবার আবার সুযোগ পেয়ে না, ভবিষ্যতের জন্য যে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আমি এটা আর করবো না। এই তিনটা জিনিসের নাম হচ্ছে তওবা। আমরা যেই কোনো গুণা করি না কেন এই তিনটা জিনিস যদি আমরা সমন্বয় করে তওবা করি, আল্লাহ তাআলা আত-তায়বু মিনাজ যামবে কামান লা যামবালা, যে গুণা থেকে তওবা করলো যেন তার কোনো গুণা হয় নাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তো এই রাতের মধ্যে আমরা তওবা করি। আরো অনেক বিষয় এখানে রয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত,
ইনশাআল্লাহ আসবো হুজুর আপনার কাছে আবার। দর্শক আমরা খুব চমৎকারভাবে শুনেছি যে তওবার বিষয়ে, অনেকে এমন তওবা করেন যে তওবা করার পর আবার যে জিনিসটা যে যেটা থেকে তওবা করেছি সেটা আবার করা, আবার অনেকে শুধু মুখের মধ্যে 2-3 বার চর মেরে যে তওবা করে থাকে, তো এটা আসলে ভুল রীতি। তওবার অর্থ হচ্ছে বিরত থাকা, যে যেই গুনাহের কাজ যেটা আছে সেটা থেকে বিরত থাকা, ভবিষ্যতে না করব না এটার উপরে সংকল্পবদ্ধ হওয়া, তো এটাকেই তওবা বলে। দর্শক আমরা যে যে গুনাহের মধ্যে আমাদের আসলে আমরা তো মানুষ এবং আমাদের মধ্যে বিভিন্ন দুষ্টুতি অবশ্যই আছে, থাকবে, মানুষ এগুলো দিয়ে সৃষ্টি, কিন্তু আমাদের উচিত হচ্ছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করা। তো তওবার আরেকটি অর্থ হচ্ছে অনুশোচনা। আপনি কোনো একটা গুনাহ করে ফেলেছেন, আপনার অন্তর যদি লজ্জিত হয় তাহলে সেটাই হচ্ছে
তওবা।
জি, তো দর্শক আমরা আমাদের জহির ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। জি,
যে হাদিসটা নিয়ে পর্যালোচনা হচ্ছে, এই হাদিসে পাকের মধ্যে ক্ষমাকারীদের ব্যাপারে আর ক্ষমা না কারীদের ব্যাপারে যে আসছে, এর মধ্যে এটা আসছে কোন হাদিসে 7 জনের কথা বলা হয়েছে, 7 জন ব্যক্তিকে ক্ষমা করা হবে না, কোন হাদিসে 6 জনের কথা বলা হয়েছে। তার মধ্যে আরো এটা আছে যে পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না।
যে অনেকে বলেন যে আমি তো আমার মা বাবার কথা শুনি, কিন্তু অবাধ্য জিনিসটা বলতে কি বোঝায়?
অবাধ্য জিনিসটা বলতে এটাই যে শরীয়তের মধ্যে থেকে যে নির্দেশনা পিতা মাতা দেয় ওই নির্দেশনাকে যদি অমান্য করা, পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে ওই পিতামাতাকে খেদমত না করা, ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, তাদেরকে সময় না দেওয়া, এই যে এই বিষয়গুলোই হচ্ছে অবাধ্যতার অন্তর্ভুক্ত।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা সাধারণত বুঝি সাধারণ মানুষের ক্ষেত্রে যে অবাধ্য তো ছোট বাচ্চারা হয়, অর্থাৎ যারা এখনো বিয়ে করে নাই বা এরকম ছেলেরা অবাধ্য হয়, কিন্তু আপনার কথাই বোঝা যাচ্ছে যে মানে অনেক বয়স্ক অর্থাৎ যারা বৃদ্ধ লোকও কিন্তু মা বাবার অবাধ্য
হচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমার উপর অত্যাবশ্যক করেছেন,
জি
ওয়াজিব করেছেন, বাবা এবং মা এই দুইজনকে তাদের খেদমত করা, যখন তারা বৃদ্ধ হবে ওই বৃদ্ধ অবস্থায় বলা হয়েছে তারা শিশুর মতো পরিণত হয়ে যায়।
আচ্ছা,
অর্থাৎ শিশু অবস্থায় আমরা যেমনই ভাবে একটি বিষয়কে কয়েকবার চর্চা করতাম, আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আমি ছোট ছিলাম বাবার হাত ধরে আছি, বলতাম বাবা এটা কি, বলতো পাখি, আবার কি এটা, পাখি, আবার বলতো কি এটা,
পাখি।
একই জিনিসকে বারবার রিপিট করা, খেলছে সন্তান একটা বল নিয়ে, কি করছে, বলটাকে খেলতে না খেলে নিচে ফেলে দিচ্ছে, বাবা কি করছে উঠায় নিয়ে আসছে, আবার ফেলে দিচ্ছে, আবার উঠিয়ে নিচ্ছে, বিরক্ত কিন্তু বাবা হয়নি। তো বৃদ্ধ যখন মা বাবা হয়ে যাবে ঠিক অনুরূপ তাদের ভিতর ওই অভ্যাসটা চলে আসবে, তখন তাদের প্রতি বিরক্ত না হওয়া, তাদেরকে খিদমত করা, তাদের প্রতি এহসান করা, দয়া করা, অনুগ্রহ করা, তাদেরকে কোনো অবস্থাতেই তাদের খিদমত থেকে। দেখুন আজকে আমাদের ইয়ং জেনারেশন যেটা আছে, মোবাইল তো আছে একটা মহাযন্ত্র, বাবার সাথে কথা বলে সময় নেই, তার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথা বলে, হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে, মার কাছে গেলে মনোযোগ দিয়ে যে মার সাথে কথা বলবো আমরা, এটা আমাদের কাছে সময়, এটাও অবাধ্যতার একটি অংশের মতো, আমরা যেন মনোযোগী হই। আজকে বাপু আমি আজকে আমার বাবার সাথে, আমি আজকে আমার মায়ের সাথে যেমনটি আচরণ করব তেমনটি আমার সাথে করা হবে, যেমনটি কিতাবের মধ্যে আসছে, এক পিতাকে তার সন্তান নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য গেল, যখন নাকি তাকে পানিতে নিয়ে গেল তাকে ফেলে দিয়ে চলে আসবে বাবা, তখন ওই বাবা বলছে যাকে ফেলতে গিয়েছে, ওই বাবা বলছে বাবা তুমি আমাকে আরেকটু গভীরে ফেলো, তো বাবা কি ব্যাপার আমি ফেলে যাচ্ছি এখানে, বলতেছে আরো গভীরে ফেলার জন্য, বললো কি ব্যাপার কেন আপনি এটা বলছেন, বললো বাবা এই জন্য আমি বলছি কারণ আমার মনে আছে আমার বাবাকে, অর্থাৎ এই সন্তানের দাদাকে, আমার বাবাকে আমি এই জায়গাতে গভীর জায়গাতে ফেলেছি,
যেমন কর্ম তেমন ফল।
তো আমি আজকে যেমনটি করবো, যে অনেকে আমরা ভাবি আমার ছেলেকে খুব এন্টারটেইনমেন্ট দিচ্ছি, তার লেখাপড়া করাচ্ছি, আমার বাবা হয়তো আমাকে ভালোবাসা নাই, অত শিক্ষা দেয় নাই, তা আমি আমার বাবা ছেলেকে যেহেতু ভালোবাসছি সে আমার সাথে ভালো আচরণ করবে, আমার বাবা আমাকে করে নাই, একটা ভুল ধারণা, একেবারে সম্পূর্ণ শয়তানের আসবাসা। ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে পিতা মাতার
অবাধ্য
অবাধ্য। আরেকজনের কথা বলা হয়েছে আত্মীয়তার বন্ধনকে ছিন্নকারী, ভাই ভাইয়ের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে জায়গা মামামি হয়েছে, এক হাত জায়গা নিয়ে ঝগড়া লাগছে, এই সম্পর্ক তুই আমার ভাই না, বোন বোনের সাথে, ভাই বোনের সাথে, ফুপুর সাথে, বাবার সাথে চাচার ঝগড়া লেগেছে, সে ধারাবাহিকতা আমিও বজায় রেখেছি যে আমি কি করবো না তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, আমাকে তার ছেলের বিয়ের মধ্যে ভালোভাবে ইনভাইটেশন করেনি, দাওয়াত দেয় নাই, এটা কি আমার কি পথের ভিখারি নাকি, ফোন দিয়ে দাওয়াত দিয়েছে আমি চলে যাব, এই শুরু সূত্রপাত, কোনো সম্পর্ক নাই। যে আত্মীয়তার বন্ধনকে যে ছিন্ন করবে, বলা হয়েছে হাদিসে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে
ক্ষমা করবেন।
আমি যদি ক্ষমা চাই তাহলে আমাকে অবশ্যই এই বিষয়গুলি থেকে তওবা করতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের রিলেটেড, আমাদের সামাজিক সংস্কৃতির কথা বলছি, আর সেটা হচ্ছে শবে বরাত আসলেই বিশ্বব্যাপী মুসলিম উম্মাহগণ একটি নেক কাজ করে,
জি,
আর সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। শবে বরাতে রাতে আসলে হালুয়া রুটি তৈরি করে মানুষকে বিতরণ করে, খাবার দেয়।
আচ্ছা হুজুর এখানে একটা প্রশ্ন, আজকে আমাকে একজন পরিচিত তিনি আমাকে বলছেন যে হুজুর হালুয়া রুটি করে এটা কেন, যদি জিনিসটা একটু বলতেন। হ্যাঁ
আসলে হালুয়া রুটি কিংবা বিরিয়ানি কিংবা ইত্যাদি ইত্যাদি, হালুয়া রুটি হচ্ছে আমাদের দেশের একটা সংস্কৃতি, হালুয়া মিষ্টি জিনিস, এটা খেতে মানুষ পছন্দ করে, এই জন্য আমাদের এখানে এটা সংস্কৃতির মাঝে প্রচলিত
উত্তম খাবার,
উত্তম খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে উত্তম জিনিস কোনটা?
আচ্ছা
তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইসলামের মধ্যে উত্তম হচ্ছে সালাম দেয়া, এক মুসলমান অপর মুসলমানকে
সালাম
দেয়া, সালাম দিবে এবং খাবার খাওয়াবে। এটা বাধ্যবাধকতা না, আমি এখানে সদকা করতে পারি, দান করতে পারি, আমি নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, পাশাপাশি মানুষকে খাবার খাওয়াতে পারি, কারণ খাবার খাওয়ানোটা একটা সর্ব উত্তম ইবাদত বলা হয়েছে। কিন্তু দেখেন আমাদের প্রথম আমি যে কথাটা বলেছিলাম, আমাদের মুসলিম যত সংস্কৃতি আছে ওই সংস্কৃতিগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন শব্দ চয়ন, কখনো বা বেদাত, কখনো বা শিরিক, কখনো বা সহি হাদিসে নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টুপি পরানো হচ্ছে।
আচ্ছা,
বিভিন্ন ভাবে হেয় প্রতিপদ। সাধারণ মানুষ তো হাদিস কয়জনে পড়ে ভাই? আরে কোরআন শরীফ তো পড়ার সময় নেই আমাদের কাছে,
হাদিস তো আরো বিশাল,
আরো ব্যাপক। তো কোরআনে হাদিসে পাকের যেখানে লক্ষ লক্ষ হাদিস, ওই হাদিসে কারিমার মধ্যে আজকে একজন জেনারেল ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে বলছে এটা হাদিসে নাই, আশ্চর্য ব্যাপার।
আচ্ছা,
যদি জিজ্ঞাসা করা হয় মতন সহকারে দশটা হাদিস হয়তো বলতে পারবে না, বলে হাদিস নেই যেখানে লক্ষ লক্ষ হাদিসে কারিমা, বলছে হাদিসে নাই। কি আশ্চর্যকর ব্যাপার, যেটা হাদিসে নাই সেটা খাজা পিয়া করেছে, যেটা হাদিসে নাই আবার গাউসে পাক করেছে, যেটা হাদিসে নাই বাবা সাজালে লিয়ামিনি করেছে। হাজার বছর যে সংস্কৃতি চলে আসলো এবাদত হলো, সেটা হাদিসে নাই। আসলে বিষয়টা হচ্ছে ওই, হঠাৎ করে আমার একটা মনে পড়ে গেল একটা কৌতুক,
যে
সেটা হচ্ছে এই যে এক মেয়ের বিবাহ হয়েছে, বাউন পীরা চিনেন তো? বাউন পীরা যেটাকে বলে, বাউন পীর মানে ছোট ছোট হাত, ছোট ছোট পা।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাদের বাউন পীরা বলে, খাটো মানুষ থাকে।
হ্যাঁ, বামন বামন
বামন বামন বামন, হ্যাঁ, এক এক এলাকা এক এক সংস্কৃতি,
যারা খাটো
খাটো, হ্যাঁ, একেবারে ছোট। তো বিবাহ, মেয়ে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর শ্বশুর বাড়িতে গেছে, তো বউ নতুন বউ, শাশুড়ি বলতেছে মা আমার জন্য একটু পানি নিয়ে আস, কলসিতে পানি আছে, কলসি গ্রামে তো কলসি ব্যবহার করে। বাউন পীরা উনি ছোট ছোট হাত পা উনি গেছে গিয়ে কলসি থেকে পানি ঢালছে। বিবাহের মধ্যে তো নাকফুল ব্যবহার করে, নতুন দেয় নাকফুল, তো ঘটনাক্রমে সে নাকফুল ব্যবহার করছে, ব্যবহার করেছে, ঘটনাক্রমে ওই নাকফুল খুলে কলসির ভিতর পড়ে গেছে।
আচ্ছা,
পড়ে যাওয়ার পর এখন হাদিস খুঁজতেছে আর পাইতেছে না,
মানে খাটো যেহেতু
নিচে যাচ্ছে, বলছে মা আমি তো নাকফুল পাইতেছি না, পড়ে গেছে। বলে হাত দাও, তবে আমি হাত দিছি কলসির তলি নাই, কলসির তলা নাই, কি কম বৌমা কলসি তলা নাই? হমা বিশ্বাস না করলে আসেন আপনি দেখেন, আমি হাত দিছি কলসির তলি নাই। আসলে কি কলসির তলি নাই নাকি হাতটা ছোট?
তিনি নাগাল পাচ্ছে না,
নাগাল পাচ্ছে না, হাতটা
ছোট
ছোট। তো আসলে এটার উদাহরণ হচ্ছে যে কোরআনে পাকে আছে সবে বারাতের কথা, হাদিসে পাকে শত শত হাদিস আসছে, কিন্তু আমাদের এলম ওই পর্যন্ত পৌঁছে নাই, ওই বাউন পীরার মতো আমাদের এলম। এই জন্য আমরা হাদিসে কোরআনে খুঁজে সবে বরাতকে পাই না, সবে মেরাজকে পাই না, মিলাদুন্নবীকে পাই না, মানুষকে খাওয়ার খাবার খাওয়ানো বিষয়গুলো পাই না। আমাদেরকে বুঝতে হবে যে খাবার খাওয়ানো এই বিষয়টা হচ্ছে উত্তম ইবাদত। সবাই কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করে, সবসময় আপনি করেন, সবে বেড়াতেও করেন, ভালো সময় ভালো কাজ করে আরো উত্তম,
আরো উত্তম,
আরো উত্তম, আপনি এটা করেন। এটা যেন আমরা না বলি যে কোরআনে নেই, হাদিসে নেই, বরং আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে যেটা হাদিসে নেই, কখনো ইমামগণ সেই কাজ করেনি। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বাল আলাইহি রাহমা, তিনারা ওই কাজ করেন নাই যেটা হাদিসে নাই। আরে তাদের জীবনটাকে উৎসর্গ করেছে হাদিসের বাস্তবায়নের জন্য, যাদের জীবনটা উৎসর্গ করেছে কোরআনের হুকুমকে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য।
এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আজকে অনেকেই দুনিয়াবি বিষয় ছেড়েও অনেকে ধর্ম ধার্মিকতা সম্পর্কে প্রাধান্য দেয়, হয়তো আদানের চ্যানেলের সামনে বসাস আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে অনেকে বলতে কোরআন হাদিস আমরা কি পড়বো না, দু চারটা পরে সে আছে নাই বলে, তো ঠিকাদারে কি শুধু ওলামায়ে কেরাম নিয়ে নিয়েছেন?
বাস্তব
এই জিনিসটা বলে তারা কয়েকটা বই পড়ে তাদের আলেম হয়ে আলেম দাবি করে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ওলামায়ে কেরাম আলেম কাদেরকে বলা হয়েছে, যাদেরকে ডাক্তার বলা হচ্ছে তাদের, তারা কি ওই লাইব্রেরি থেকে ডাক্তারি বই পড়ে কি তারা ডাক্তার হয়েছে না, তা এটার জন্য গবেষণা করতে হয়েছে, কিছুদিন তাদেরকে কোর্স করতে হয়েছে। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা হয়েছে তারা কি শুধু বই পড়ছে ইঞ্জিনিয়ারিং বইগুলো বা তার ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে, এরকম আছে? তো একজন আলেম যাদেরকে আল্লাহ তাআলা আলেম বলে, যাদেরকে ফাস্ট আলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, আল্লাহ তোমরা যা জানো না আলেমদের কাছে যাও, তো সাহাবায়ে কেরাম যেখানে ওলামায়ে কেরাম ছাড়া তারা তাদের কোনো ফয়সালা করতেন, যেমন আবদুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ যারা আছেন তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করে তারা করেছেন, কিন্তু আমরা আমাদের মধ্যে যেটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলা হয়েছে যে জাহেলের কাছে কি প্রশ্ন করা হবে, জাহেলের কাছে কিতাবের মধ্যে আছে যে কারো কাছে প্রশ্ন করিও না। ইমাম শাফির মতো রহমতুল্লাহ তাআলা আলাই ওনারা কখনো 300টা প্রশ্ন করেছেন, 40টা জবাব দেন, বাকি হলো আমি জানি না।
আর জানার পরও,
জানার পর না জানে না,
যিনি শত শত মুফতি তৈরি করছেন, হাজারো আলিম তৈরি করছেন, লাখো হাফিজে কোরআন বানাচ্ছেন, মাদানী চ্যানেলের মধ্যে যখন প্রশ্ন করা হয় আমাদের দাবি সেটাই যে আমরা যেন শুধুমাত্র কিছু কয়েকটা পড়ি, নিজেকে আলিম দাবি,
আমি যে সেটা অনেকে বলে তো আমরা কি পড়বো না,
অবশ্যই
অধিকার আছে
পড়ার,
ফতোয়া দেওয়ার অধিকার আপনাকে দেওয়ার,
বলে যে বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, সব পড়ে ফেলছে, এই সিয়াসিতা ছাড়া কি আর হাদিস নাই, এই সিয়াসিতা ছাড়া কি আর হাজারো হাজার লাখ লাখ হাদিসে কারিমা, ইমাম মুয়াত্তার, ইমাম মালিক, মানে হাজারো হাদিসে কারিমা পৃথিবীতে সহিহ হিসেবে গৃহীত হয়েছে। অনেকে আবার বলে যে ইমাম শাফিঈ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যে কথা বলেছেন সেটা বুখারী শরীফে নাই, অতএব সেটা আমি কেন মানবো, এটা একটা ভুল
বিষয়।
কারণটা হচ্ছে ইমাম বুখারী আলাইহি রাহমার অনেক আগে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ পৃথিবীতে এসেছেন, তার কাছে সনদ সহ সহি হাদিস যেটা এসেছে তার উপর তিনি আমল করেছেন, কিন্তু পরবর্তী দুই জেনারেশন পরে সেই সহি হাদিসটাই কি হয়েছে, দুর্বল হয়ে গেছে।
এখানে আমি না, উনি তো বলেছেন, আজম আবু হানিফা তো বলেছেন যে আমার যে ফতোয়া আমরা দিয়েছি সেটা বিপরীতে যদি সহি হাদিস তো আমারটা ছেড়ে দাও, ওটাকে মানো, এবং এটাই হচ্ছে হানাফি মাযহাবের উসুল যে সহি হাদিস পাওয়ার পরও যদি আমি ইমাম আজম আরহে 23টা হানাফি মাযহাবে মানলাম না, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই এটা এমন কতগুলো মাসালা এটা এক্সট্রা ভাবে লিখেছেন যে মাসালাগুলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার ফতোয়া দিয়েছেন, পরবর্তীতে এটা সহি হাদিস ওটার বিপরীত ছিল, ওটাকে পরিবর্তন করে সহি হাদিস মোতাবেক করা হয়েছে। তাহলে আমরা তো যারা মাযহাব মানি এটা কেন মানি, এরা সহি হাদিস এবং কোরআন হাদিস গবেষণা করে করেছেন এবং উসুল বলে দিয়েছেন, এবং আমরা যারা মানে এটা অন্ধভাবে, এটা নয় যে তারা এটা নিজের থেকে বলেছেন, নয় তারা কোরআন হাদিস থেকে গবেষণা করে এটা বলেছেন, আর গবেষণা এটা যে কেউ করতে পারে না, কেউ করতে পারে না।
এই জন্য মাদারিজ দর্শকবৃন্দ আমাদের উচিত যে আমরা সহজভাবেই দুই চারটা কিতাব পড়ে যেন আমি বলে না দেই যে হাদিসে নেই,
আমি পালন করতে বাধা কোথায়,
যে আমি খুঁজে পেলাম না তখন আমি দেখতে পেলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে। এখন অনেকে হয়তো বলবে জান্নাতুল বাকি কোথায় আর মা আয়েশার ঘর কোথায়, যারা যায়নি তারা হয়তো এটা বলবে, কিন্তু যারা গিয়েছে তারা কিন্তু বুঝতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারক যেখানে ছিল সেখান থেকে জান্নাতুল বাকি দেখা যায় মাঠের এপার আর ওপার।
আচ্ছা,
তার মানে সেটা দেখা সম্ভব, বাইরে না গিয়েও ঘর থেকেই দেখা
যায়
সম্ভব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি করেছেন, ইবাদত করেছেন, নামাজও পড়েছেন, পাশাপাশি কবর জিয়ারতে বের হয়েছেন। এই জন্য মশহুর উলামায়ে কেরাম এই রাতে উত্তম ইবাদত গুলোর একটি ইবাদত হিসেবে গ্রহণ করেছেন যে কবর জিয়ারত করা, পিতা মাতার কবর, আত্মীয় স্বজনের কবর, বুজুর্গানে দিনের কবর, এই কবরগুলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আমলটা স্বীকৃত, যেহেতু সরাসরি আমল এটা স্বীকৃত সেহেতু আমাদের রাতব্যাপী আমরা ইবাদত করব, কিছু অংশটা বের করে আমাদের উচিত সে কবরস্থানে যাওয়া, জিয়ারত করা। এটার আবার কয়েকটা হিকমত আছে, হিকমতগুলো কি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের সামনে যেতেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত। অন্যান্যগণ জিজ্ঞাসা করলেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনি মৃত্যুর কথা স্মরণ হলে বা পর্যালোচনা তখন এত কাঁদেন না, কিন্তু কবরে গেলে কেন কাঁদেন? তখন তিনি বলেন, এটাই হচ্ছে প্রথম ঘাঁটি, যে এখান থেকে মুক্তি পেয়ে যায় তার পরবর্তী জায়গায় মুক্তি পেয়ে যাবে। তো বলা হয়েছে উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে কবরের মধ্যে যখন কেউ যাবে তখন তার কবরের কথা স্মরণে আসবে, তওবার কথা স্মরণে আসবে, দুনিয়ার মোহ তার কাছ থেকে কেটে যাবে। এজন্য বেশি বেশি কবরে যাওয়া এবং এই রাতেও কবরে যাওয়া, যেহেতু এটা কবরের স্থানে যাওয়া জিয়ারত করা সুন্নাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নতে মোবারক।
আচ্ছা হুজুর, এখানে আজকে রাতে এমনও দেখা যায় যে অনেকে কবরে গিয়েও চারিদিকে কিন্তু আবার মোমবাতিও জ্বালিয়ে দেয়, এই বিষয়ে একটু যদি বলেন, এটা কি ইসলামী সংস্কৃতি নাকি?
এটা নিঃসন্দেহে কিছু কিছু সংস্কৃতির সাথে আবার অপসংস্কৃতিও প্রবেশ করেছে, যেমনটি আমরা দেখি ঈদের সময়। ঈদ একটি এবাদত, কিন্তু সেটাকে কলুষিত করা হচ্ছে অপসংস্কৃতির মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে। ঠিক অনুরূপ এই এবাদতের মাঝে কিছু অপসংস্কৃতিও প্রবেশ করানো হচ্ছে বিভিন্ন ওয়েতে। সেটার মধ্যে এটা আছে, যেমন আতশবাজি করা, যেটার আবিষ্কারক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল আনন্দ প্রকাশ করেছিল অমুসলিমরা যে আগুনে ফেলে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইহিসসালামকে, তখন তার আতশবাজি করেছিল। আমি যাই মুসলমান নিজেকে দাবি করি, অর্থাৎ আমার উপর দায়িত্ব হচ্ছে যেই কাজ দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করে আনন্দ প্রকাশ করেছে অমুসলিমরা, সেই কাজটা থেকে বিরত থাকা। দ্বিতীয়ত যে কথাটা বলা হলো যে আরেকটি বিষয় কি, কবরের চারপাশে আগুন জ্বালানো, এই ব্যাপারে তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত আশ-শাহ ইমাম মুহাম্মদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত কঠিন ভাবে কিতাবে লিখেছেন যে কবরের উপরে যেন কোনো আগুন জ্বালানো না হয়। এটা অনেক জায়গাতে যেখানে তথা কথিত কিছু ব্যবসায়ী আছে মাজারের, তারা মাজারের পাশেও দেখা যায় দিনের বেলা মোমবাতি জ্বালায় রেখেছে। কি এক আজগব ঘটনা, আশ্চর্য, কিছু অন্তত ন্যূনতম সেন্স থাকা দরকার যে দিনের বেলা কেন আলো জ্বালাবো। হ্যাঁ, বলা হয়েছে কবরস্থানের মধ্যে আলো জ্বালাতে পারেন আপনি কবর থেকে দূরে, এবং এই জন্য এই নিয়তে যে এটার থেকে আলো পেয়ে কবরস্থানে আগমনকারীরা উপকৃত হবে, আলো দেখে তারা পথ চলবে, জিয়ারত করবে। এই জন্য আগরবাতি এই জন্য জ্বালাতে পারি যে এটাতে খুশবুতে তারা কি হবে উপকৃত, এরকম না যে একেবারে বন্দা একসাথে নিয়ে দে আগুনে ধরায়া। অনেক জায়গাতে দেখা যায় বড় গামলা একেবারে মোটা মোটা করে দেওয়া দেওয়া হচ্ছে, ভালো সংস্কৃতির সাথে অপসংস্কৃতি ছেয়ে গেছে। দাওয়াতি ইসলামী ওই সংগঠন যেটা হক সেটাকে হক বলে থাকে, যেটা বাতিল সেটাকে বাতিল বলে থাকে, এবং আমলের প্রতি আলহামদুলিল্লাহ উৎসাহিত। আমরা কিন্তু মাজারের বিরোধী না, আমরা মাজারের পক্ষে, জিয়ারতের পক্ষে, কিন্তু তার সেই কাজ থেকে আমরা বিরত রাখতে চাই যেটা শরীয়ত বিরোধী কাজ।
বিয়ে সুন্নাত, কিন্তু বিয়ের মধ্যে গান বাজনা হয়, তা কি বিয়ে কি বন্ধ হয়েছে?
না।
তো একটা কাজ হচ্ছে আমার নাকের মধ্যে মাছি বসে আমার নাকটা কেটে
ফেলবে, নাকটা কাটা যাবে না,
মাছিটা
দূর, মাছিটাকে দূর করো।
মাশাআল্লাহ দর্শক, আমরা চমৎকার কথা শুনেছি আমাদের জহির ভাইয়ের কাছ থেকে, আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। দর্শক, আমরা যেহেতু আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আজকে, এবং
হাজি রব্বানার দরবারে ইয়া রাসূলাল্লাহ গুনাহগার, হাজি রব্বানার দরবারে নেকি বলতে নে তো কি শিরে ভালো আমার। কি দৌলত নে তো কোনো গুণগারে ভান্ডারে আর সোলল নাম গুণগার হাজিরা পেনার দরবারে যাশিরে সবুজ গুম্বজের প্রতি কুরবান হোক এই প্রাণ সবুজ গুম্বজের প্রতি رسول اللہ گناہگار حاجی رب نار دربارے تومی تو نے قادر سردار آمی بڑا ফাতে হই বড় হকে দার জে রসুল্লাহ গুনাহগার হাজি রব্বেনার দরবারে
আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বা আদব হাজিরি নসিব করুক। দর্শক, আমাদের সময় একদম শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।